বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত, এলো যে বসন্তের প্রভাত ঈদ মিলাদুন্নবী।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের রবিউল নূর শরীফের সকালের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে বসন্তের প্রভাত। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই, যাতে অনুষ্ঠানটি দেখা নেকির মধ্যে গণ্য হয়ে যায়। আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা আমাদের ফুল বয়ান করা হবে, তার উপর নিজে আমল করবে এবং অপর ইসলামী ভাইয়ের নিকট তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দরুদে পাকের অসংখ্য ফজিলত। প্রিয় আকা মদিনা ওয়ালে মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক প্রেরণ করো, কেন তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে মোবালিকে দাওয়াত ইসলামী এবং নাত খায় ইসলামী ভাইরা থাকেন, তো সেই সুবাদে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সৈয়দ রাশেদ আত্তারি। ওনাকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং রবিউল নূর শরীফের অসংখ্য মোবারকবাদ। মাশাআল্লাহ, খ্যার মোবারক। এবং শাহাদত ভাইও আছেন, ওনার থেকে ইনশাআল্লাহ আজাজিল আপনারা নাত শুনতে পাবেন। আসুন শাহাদত ভাইয়ের কাছে যাবো, হামদে বাড়ি তালা নাতে মুস্তফা সামিল করবো।
আসুন প্রিয় ইসলাম ভাইয়েরা ও মাদানী চ্যানেল এর দর্শকবৃন্দ, হামদুবার তালা ও নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হামদুবার তালা ও নাত শরীফ শ্রবণ করব।
সাল্লি আলা রাসূলিনা মহান
সব দিকে
আনন্দের জোয়ার দুঃখ সবই হল দুনিয়ার তুলল্লাহ হাবিবাল্লাহ রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ এইদিকে নূর সবই ওইদিকে নূর নূর এইদিকে নূর সবই ওইদিকে নূর নূর সারা জাহানে কোনায় কোনায় নূরে নূরে ভরপুর ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ রাসূল আল্লাহ বলো ইয়া হাবিব আল্লাহ বলো ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ রাসূল আল্লাহ বলো ইয়া হাবিব আল্লাহ সকল তেরে তারা খুশি হুরেরা আনন্দিত সকল পেরে তারা খুশি হুরেরাও আনন্দিত হ্যাঁ তবে শয়তান দুঃখী আর তার সব লস কর ইয়ার রাসূলুল্লাহ হাবিব আল্লাহ রাসূল আল্লাহ বলো ইয়া হাবিব আল্লাহ বলো ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ রাসূল আল্লাহ বলো ইয়া হাবিব আল্লাহ প্রিয় নবী আগমনে কেন হব না আনন্দিত প্রিয় নবী আগমনে কেন হব না আনন্দিত প্রিয় নবী আগমনে কেন হব না আনন্দিত মুচকি হাসে বসন্ত আজ চারি দিকে নূর নূর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ সরকার কি আমদ মারহাবা রাসূলের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আজকের বিষয় নিয়েছি জামালে মুস্তফা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাল সৌন্দর্যতা। আমার আকা আলাইহি সাল্লাম কেমন সৌন্দর্যের অধিকারী ছিল ইনশাআল্লাহ আজাল রাশেদ বাবু থেকে শ্রবণ করবো। জি
ধন্যবাদ লিয়াকত ভাই এবং মাদান চ্যানেলের দর্শকদেরকে রবিউল আউয়ালের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি সৌভাগ্যবান যে আজকে রবিউল আউয়াল মাসের এই মোবারকময় আলোকিতময় নূরানি এই অনুষ্ঠানের মধ্যে আমি আসতে পেরেছি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা এটি সাহাবায়ে কিরাম করেছেন, এটি বুজুর্গানে কিরামের তরিকা এবং আমিও সৌভাগ্যবান এবং শুকরিয়া আদায় করছি যে সেই লিস্টের মধ্যে আমার নাম লেখাতে পারছি। হয়তো কিছুটা হলে আমার নাচিত নগণ্য মুখে এইটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করা অবশ্যই শোভা পায় না এবং এটার যোগ্য আমি নয়, কিন্তু আল্লাহ তাআলার দয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করমে হয়তো আজকে আপনি আমাকে ডেকেছেন। তো আসলে লিয়াকত ভাই, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কত সুন্দর ছিলেন এটি ব্যাপকভাবে হাদিসে পাকের কিতাবের মধ্যে বর্ণিত আছে। মুবাল্লিগগণ বা উলামায়ে কেরাম যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করার চিন্তা করেন, তখন ওনাদের মানসপটের মধ্যে, ধ্যান ধারণার মধ্যে অনেক কিছু চলে আসে, কোনটা ছেড়ে কোনটা করব বা কোনটা ছেড়ে কোনটা করবেন। তো আজকে আমি চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে দু একটি বিশেষ বিষয় নিয়ে, বিষয় সৌন্দর্য নিয়ে আলোচনা করার, এবং যেগুলোকে হয়তো সাধারণত আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা তেমন ভালোভাবে দেখি না। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোথাও যেতেন তখন সেই ঘরটি, সেই জায়গাটি, সেই স্থানটি আলোকিত হয়ে যেত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক থুতু মোবারক নিয়ে ইনশাআল্লাহ আমি কিছু বলার চেষ্টা করবো। সাধারণত থুতু বললে মানুষের একটা ঘৃণা সৃষ্টি হয়, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন থুতুটা আসবে তখন সেটার সাথে আমরা মোবারক এবং সেটা নিশ্চয়ই মোবারকময়, এবং সে ব্যাপারে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করবো, এবং সাথে সাথে ঘাম মোবারক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো। প্রথমেই আমি বলবো যে আসলে লিয়াকত ভাই, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বিভোর হয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বিমোহিত হয়েছেন, তারা পৃথিবীতে যে যে কিছু যা কিছুই দেখুক না কেন, বিশেষ করে নতুন কোনো জিনিস দেখুক না কেন, তারা তখন মদিনা শরীফের ধ্যান করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান করে। যেমন আলা হযরত রহমতুল্লাহ আলাইহির কথাই ধরুন, আলা হযরত রহমতুল্লাহ আলাই কোনো জিনিস দেখেছেন সাথে সাথে মদিনা শরীফের ধ্যান করেছেন, এবং কোনো ওনার কলমের কলম দিয়ে তিনি সেটা কিতাবের মধ্যে কবিতা আকারে লিপিবদ্ধ করেছেন, বিভিন্নভাবে লিপিবদ্ধ করেছেন। যেমন আল্লাহ হাজর রহমতুল্লাহ আলাইহির একটি কবিতা সারমর্ম অনেকটা এরকম যে ফুলের মধ্যে আজকে এত অন্যরকম সুবাস কেন, হয়তো মদিনা থেকে হাওয়া এসে এই ফুলের মধ্যে লেগেছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সৌন্দর্য এটা এমন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই সুন্দর, এবং সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যারা আসে তারাও সুন্দর সুন্দরিত হয়ে যায়। এবং আরেকটি বিষয় আমি আলোচনা করার চেষ্টা করব আজকে, বিশেষ করে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়, সাধারণত মানুষ যখন শিশু জন্ম হয় তখন প্রেক্ষাপটটা তেমন সুন্দর থাকে না, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের সময়টা এমন সৌন্দর্যমণ্ডিত, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, হয়তো মডার্ন জেনের দর্শকরা শুনলে খুব আবেগ আপ্লুত হতে পারেন, এবং শিক্ষণীয় বিষয় রয়েছে। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তশরিফ আনার আগেই ওনার বাবা হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছিলেন, সেহেতু ওনার মাথার উপর ছায়া দানকারী কেউ ছিল না, সাথে সাথে ওনার দাদিও ছিল না, হযরত আব্দুল, অর্থাৎ ওনার দাদার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরওয়ালিও তিনিও ছিলেন না। তো সেহেতু যখন ডেলিভারির সময় মেয়েদের একটা সাহারা একটা বিষয় থাকে, নিজের মা, শাশুড়ি বা ঘরের কেউ, কিন্তু ওনার এমন ছিল না, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেউ ছিল না। তখন যখন বিলাদতের সময় আসলো তখন হযরত সাইয়্যিদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফে তাওয়াফ করছিলেন এবং চিন্তা করছিলেন কি করবেন, হঠাৎ দেখলেন যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কিছু খুব সুন্দর সুন্দর মহিলা সেখানে তশরিফ এনেছেন। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মিজান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে আপনারা কে, কোত্থেকে এসেছেন? তখন একজন বললেন যে আমি হচ্ছি মানব জাতির মা, হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আদম আলাইহিস সালামের স্ত্রী। আরেকজন বললেন যে আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন বললেন যে হযরত তিনি হযরত ঈসা আলাইহি সালামের আম্মি জান, হযরত মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর বাকি যারা আছে তারা হচ্ছে বেহেশতে হুর। তাদের মধ্যে একজন বললেন যে আপনি দেখুন দৃষ্টির সীমা যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত ফেরেশতারা আপনার ঘর কি ঘিরে আছে। আজকে পৃথিবীর মধ্যে আপনার গর্ব থেকে আল্লাহর রসুল যাকে সৃষ্টি না করলে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি হতো না এবং আল্লাহ তাআলা নিজের খোদাইকে জাহির করতেন না, তিনি তশরিফ আনছেন। তো সাধারণত বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন রক্ত মাখা হয়ে আসে, অপবিত্র হয়ে আসে, কিন্তু আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি অপবিত্রদেরকে পবিত্র করেন, যার ছোঁয়া পেলে মানুষের হৃদয় পবিত্র হয়, অন্তর পবিত্র হয়, মানসপট ধ্যান ধারণা সব কিছু পবিত্র হয়, সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন সিজদা অবস্থায়, খতনা করা অবস্থায়, নাভি কাটা অবস্থায় এবং চোখে কুদরতিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকেই সুরমা লাগানো এই অবস্থায় এবং সিজদারত অবস্থায়, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারক আসমানের দিকে উদ্দিত ছিল এবং মুখের মধ্যে বর্ণনা করা হচ্ছে যে জান্নাতের ফুলের চাইতে সুন্দর ঠোঁট দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, নাড়াচাড়া করছে, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে আমার সুপর্দ করুন। এভাবে তিনি জন্ম লাভ পৃথিবীর মধ্যে তশরিফ এনেছেন
এই বাচ্চা অবস্থায়, রব্বি হাবলি উম্মতি।
জি, তো এখন এটাও কিন্তু একটা সৌন্দর্য যে সাধারণত কিন্তু সতর ঢাকা অবস্থায় এসেছেন, সাধারণত বাচ্চারা সতর ঢাকা অবস্থায় আসে না, নাভি কাট্য হয় এবং অপবিত্র হয়ে আসে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা বিলাদত শরীফটা অন্যরকম ভিন্ন। আচ্ছা, এই থেকে যে মাদানী ফুল আমরা সংগ্রহ করতে পারি আমাদের জন্য শীতকালে, এখন ভাই আজকে যখন এই বয়ান করার সময় আমি এই জিনিসটা পড়ছিলাম তখন আমার মনের মধ্যে আসছে, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে খুব অসহায় মনে করে, বেসাহারা মনে করে, তো যাদের কেউ নেই তাদের জন্য যে স্বয়ং আল্লাহ তাআলা আছেন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের সময় যে প্রেক্ষা যে ঘটনাটা ঘটেছে, যে হযরত সাইয়্যিদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছিলেন এখন কি হবে, কোনো মহিলা তো নাই,
আচ্ছা
যে আমার নাতি যে জন্ম, ওনারা ইয়া অনুযায়ী আমি দুনিয়াবি লেভেলের আমি কথাটা বলছি যে জন্ম লাভ করবেন, একজন ধাত্রী লাগে, মহিলা লাগে, থাকতে হয়, কেউ নাই। তখন তিনি চিন্তা করছিলেন, তিনি পুরুষ মানুষ, তিনিও যেতে পারছেন না, কিন্তু ওই সময় আল্লাহ তাআলা বড় বড় হাস্তিদেরকে যাদেরকে নিয়ে পৃথিবী গর্ব করে, আসমান এবং জমিনের বাসিন্দারা গর্ব করে, তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার, যে আমরা তো বলি না আলা হযরত রহমতুল্লাহ লিখেছেন বেকসুকা সাহারা আমার, অসহায়দের আশ্রয়স্থল সাহারা আমার নবী, আর আমার নবীর বিলাদতটা দিয়ে আল্লাহ তাআলা এই অসহায়দেরকে, অসহায়দের জন্য যে আমার রসুল রয়েছেন, আমার আল্লাহ তাআলা রয়েছেন, সেটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জন্য দেখিয়েছেন। আরেকটি কথা হচ্ছে লেখা দেবে, যেহেতু আজকে আমাদের বিষয় হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, যদি এক কথাই বলতে চাই, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এবং তিনি কবি ছিলেন, শায়ের ছিলেন, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাগীতিগুলো, নাহাতে মুস্তাফাগুলো তিনি লিখতেন, পড়তেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনে মুস্কি হাসতেন, এবং বলা হচ্ছে যে রেওয়ায়েতের মধ্যে আসছে তার জন্য একটি মিম্বরও নির্মাণ করা হয়েছে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়াও করেছেন। তো তিনি তার ভাষায় তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা এভাবে করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর আমার চোখে আর কাউকে দেখেনি, আপনার মতো সুন্দর আর কাউকে কোনো মার জন্মই দেয়নি।
আল্লাহু আকবার।
তিনি আরো লিখেছেন, আপনাকে আল্লাহ তাআলা সকল দোষ ত্রুটি থেকে পূত পবিত্র হিসেবে সৃষ্টি করে
দিয়েছে।
শেষে তিনি লিখেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যেরকম আপনি চেয়েছেন। লেখক ভাই দেখুন, এইটা যদি আমরা চিন্তা করি, এই এই কবিতাটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী পড়েছেন, কিতাবের মধ্যে এসেছে, তো এটা যদি আমরা চিন্তা করি, এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো সৌন্দর্য, সিরাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু কিন্তু এটার মধ্যে চলে এসেছে। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বেরেলির বাদশাহ, তিনিও এটা থেকে কিছু ছায়া নিয়েছেন, কিছু ইয়া নিয়েছেন, যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যার বাংলা অর্থ এরকম যে উপমা তোমার কেউ দেখেনি তখন, তোমারই মতো কেউ হয়নি সেজন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন সত্তা, দেখুন সাহাবায়ে কিরাম বলেন যে যখন মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো একটি স্থানে বসে দরুদ শরীফ পাঠ করে, তো সেই দরুদ শরীফের খুশবু এটি আসমান পর্যন্ত পৌঁছে যায়। এখন ফেরেশতারা তখন আসমানের অধিবাসী, তখন জানতে পারে যে হয়তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একজন আশিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেছেন।
যখন দরুদ শরীফ পাঠ করে তার
খুশবুটা, এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এটা বলার উদ্দেশ্য এটা যে উপর দরুদ শরীফ পাঠ করলে এটার খুশবু একটা বিষয়, একটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ঘ্রাণ একটা বিষয়, যেটা বলতে যাচ্ছিলাম। সাধারণত আমরা ঘামকে ঘৃণা করি, মনে করুন পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা হয়তো কোনো একজন নায়ককে ভালোবাসে, কোনো একটি কোনো একজন খেলোয়াড়কে ফলো করে, কোনো একজন আর্টিস্টকে, যে কোনো আর্টিস্ট তাদের আপনার ভালোবাসে, মহাব্বত করে, তাদের ফ্যান। কিন্তু যারা তাকে ভালোবাসে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তাদের শরীর থেকে যদি ঘামের দুর্গন্ধ বের হয় তাহলে তার অন্তরকে ঘৃণা আসবে না?
বেশক।
কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সত্তা, ওনার শরীরের ঘাম মোবারককেও মোবারক বলা হয় এবং তা থেকেও সুবাস বের হয়। তো লিয়াকত ভাই, বিষয় হচ্ছে একটি কথা হচ্ছে, আমরা সাধারণত বলি যে যাকে ভালোবাসি তার সব কিছুই কিন্তু ভালো লাগে,
সব কিছুই ভালো, কোনো দোষ করলে
সেটা ভালো, এটা দোষের ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু জিনিসের ক্ষেত্রে কিন্তু ভালো লাগে না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি, কেননা ওই জিনিসটাই ভালো না, কারো ঠোঁটও বলুন কারো ঘাম বলুন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের ক্ষেত্রে জিনিসটা আলাদা। যেমন মনে করুন আমরা আজকাল সাধারণত যে ফ্যাগনেস অনেকে ইউজ করি, যে আমরা চেষ্টা করি যে এমন ভালো আতর ইউজ করার জন্য যাতে এটা অনেক দূর পর্যন্ত চলে যায় বা লং লাস্টিং করে,
তবে যেখানে যায় সেদিকে যাতে
সুগন্ধ হয়। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এখন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই ঘাম মুবারক, এটা এমন সুগন্ধময় ছিল যে সাহাবায়ে কিরাম ওনাদেরকে প্রয়োজন হতো না, যে কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন এটা হতো না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। ওনারা কী করতেন, মদিনা শরীফের কোনো একটি অলিগলির মধ্যে দাঁড়িয়ে যেতেন এবং তারা শুকতেন। এখন শুকে শুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক শৈল মুবারকের খুশবু শুকে শুকে তারা সেখানে পৌঁছে। এখন আপনি আমাকে দেখান পৃথিবীর মধ্যে এমন কোনো হাসতে কি আছে যার ঘাম মুবারক নিয়ে আলোচনা হয়েছে, যার ঘাম মুবারক নিয়ে কবিতা লেখা হয়েছে, যার ঘাম মুবারক নিয়ে বর্ণনাকারীগণ বর্ণনা করেছেন। দেখুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ের বিয়ে, আমার আতর নেই, আতর কিনার টাকা নেই। কেননা হয়তো আপনিও জানেন এবং দর্শকরাও জানেন যে আরব দেশের মধ্যে এখনও পর্যন্ত তারা খুব দামি আতরগুলো ইউজ করেন, খুশবুদার। তো এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আপনি কালকে আসবেন এবং আসার সময় একটা খোলা মুখওয়ালা হাদিসে পাকের সামনে একটা শিশি নিয়ে আসবেন। তিনি উপস্থিত দ্বিতীয় দিন আসলেন, হাজির হলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, শরীর থেকে ঘাম মোবারক নিয়ে নিয়ে তিনি সেই কাঁচের শিশির মধ্যে কী করছেন, জমা করছেন। কিন্তু সেই সাহাবি জিজ্ঞাসা করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ ঘাম কেন দিচ্ছেন, কেন তিনি জানেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারকও আতরের চাইতে দামি, আতরের চাইতে সুগন্ধিময়। এখন ওনারা কী করলেন, সেটাকে ঘরে আনলেন। এরপরে ঘরে তারা যে বিয়ের ইয়া হলো, তো তারা কী করলেন, সেটাকে মালিশ করলেন, ঘরের ইউজ করলেন। এরপর থেকে এই ঘর থেকে যে খুশবু বের হয়েছে সেটা পুরো মদিনা শরীফের
আল্লাহকে
সুবাসিত করে ফেলেছে
এবং
পুরো মদিনা শরীফের মধ্যে নাম হয়ে গেছে, এটা হচ্ছে খুশবুর ঘর বা খুশবুওয়ালা ঘর।
মাশাআল্লাহ। তো দেখেন ভাই, এখন বিষয় হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য নিয়ে কিতাবের মধ্যে এক একজন এক এক ভাবে বর্ণনা করেছেন। কেউ বলেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের মতো, চাঁদের সাথে তুলনা করেছেন। কেউ বলেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের চাইতে বেশি সুন্দর,
বেশি সুন্দর।
কেউ সূর্যের সাথে তুলনা করেছেন, কেউ বিভিন্ন রকম ভাবে তুলনা করেছেন। তো চাঁদের চাইতে কিন্তু সুন্দর হচ্ছে হযরত ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লাম, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লামের আকা মালিক। আমার রাসূল না হলে ইউসুফ আলাইহি সাল্লাম হতেন না।
আচ্ছা, আমরা একটা বিখ্যাত ঘটনা খুব শুনে থাকি যে ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লামের সৌন্দর্যতা এমন ছিল যে তখনকার তৎকালীন মহিলারা
সেটা
ওনার সৌন্দর্য,
হ্যাঁ
এটা একটু যদি
ব্যাখ্যা দিই, এটা বলছিল এখন ভাই। দেখুন, চাঁদ দেখে কিন্তু কেউ নিজের হাত কাটে
না,
কিন্তু ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা, মিশরের মহিলাদের কিন্তু আলাদা একটা বিশেষত্ব আছে। মিশরের মহিলারা হাত কেটেছেন ফ্রুট কাটতে গিয়ে, ফল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছেন সুন্দরের
দেখে,
দেখে সুন্দরের মধ্যে আত্মহারা হয়েছে, উনি এতই সুন্দর। কিন্তু আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি লিখেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন জাতে পাক যাকে দেখে, ইউসুফ আলাইহি সাল্লাতু সাল্লামকে দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটেছে, আর আমার রসুলকে দেখে আরবের, মিশর থেকে আরব উত্তম আরবের পুরুষরা, নওজোয়ানরা নিজের গর্দান কেটে। তো এখন এটা হচ্ছে বিষয়। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন জাতে মুবারক, এমন একজন জাতে পাক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য বর্ণনা এটি আমার স্বল্প জ্ঞানে অবশ্যই সম্ভব নয়, এবং এটি এক একজন এক একভাবে বর্ণনা করেছেন। তো মুফতি আহমদ খান নঈমী রহমতুল্লাহ আলাই অনেক চমৎকারভাবে কিছু জিনিসের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের চাইতে সুন্দর, এটা উপমার জন্য মানুষ দিয়েছেন বা বলেছেন। চাঁদের কিন্তু গহন লাগে, কিন্তু মদিনার চাঁদের গহন নাই। চাঁদের চাঁদ চমকায়, এবং সেই চমকানের সেই আলোটা হচ্ছে মানুষের শরীরের উপর চমকায়, কিন্তু আমার রসুল মদিনাওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মদিনাওয়ালার যে চাঁদ, মদিনাওয়ালা বা মদিনার চাঁদ, সেটা মানুষের হৃদয়ের উপর চমকায়। সাধারণ চাঁদ দিয়ে হয়তো মানুষের শরীরটা প্রকাশিত হয়, আলোকিত হয়, কিন্তু মদিনার চাঁদের দ্বারা মানুষের অন্তর আলোকিত
আলোকিত হয়। আচ্ছা, এখানে আপনি যে কথাটা বলেছেন ওইটা বলতে চাচ্ছি যে ধরেন মানে মহিলারা আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু আমার আকাশ ইসলামের ব্যাপারে ওইটা হয়নি কেন যে মহিলারা দেখে আঙ্গুল কেটে ফেলবে?
ওইটা ওইটা আলা হযরতের যে কালামটা বললাম তো, এটা সেটা দিয়ে আপনাকে হয়তো বলে দিয়েছে যে মহিলা এবং পুরুষের ক্ষেত্রে কিন্তু কি আছে, মহিলারা সৌন্দর্যের ক্ষেত্রে একটু বেশি আত্মহারা হয়ে থাকে, কিন্তু পুরুষরা কম। কিন্তু আমার রসুলের সৌন্দর্য এমন পুরুষকে পর্যন্ত, এমনকি নওজোয়ানদেরকে পর্যন্ত বিমোহিত করে ফেলেছে, যার দ্বারা তাদের ইয়া কেটেছে। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যটা কিন্তু পৃথিবীর মধ্যে তেমনভাবে প্রকাশিত হয়নি। এটা এটার জন্য এটা মুফতি আহমদ খান রহমতুল্লাহ লিখেন যে কয়েকটি বিষয় আছে, তার মধ্যে একটি বিষয় হচ্ছে প্রত্যেক প্রেমিক চায় তার প্রেমিকা বা যাকে তিনি ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তার সৌন্দর্যটা কেন যেন কেউ না দেখে,
না দেখে। হ্যাঁ,
তো আল্লাহ তাআলার মাহবুব হচ্ছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর পাক সাল্লাল্লাহু, একটি ব্যাখ্যা এটা এরকম যে মুফতি আহমদ খান নঈমী রহমতুল্লাহ আলাইহি যেভাবে বলেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যকে আল্লাহ তাআলা এটি পর্দা দ্বারা ঢেকে দিয়েছেন, যাতে মানুষের কাছ থেকে সেটা আড়াল থাকে এবং সেভাবে মানুষ যেন সেটাকে কি করতে না পারে।
আচ্ছা, মাশাআল্লাহ, সাওয়াজেন, এটাই হচ্ছে মানে এটাই আমি শুনতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত যে সৌন্দর্য, সৌন্দর্য তো আছে কিন্তু এর চেয়ে যে সৌন্দর্যটা সেটা হয়তো বা মানে তখনকার সাহাবায়ে কেরাম আলী মুরিদওয়ানের কাছে সেটা প্রকাশ হয়নি, কারণ আল্লাহ তাআলার মাহবুব আলী সাল্লাতু ওয়াসাল্লামের আসল সৌন্দর্য কেমন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিদারে রাসূল দ্বারা ধন্য করুক, আমরাও যাতে দুনিয়াতে থাকা অবস্থায় জলওয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করার সৌভাগ্য অর্জন করি। আমরা শুনছিলাম যে মালে মুস্তফা নিয়ে ইনশাআল্লাহ আরো শুনবো, সামনের দিকে যাব, সেগমেন্ট আছে, সেগমেন্ট শামিল করবো। সেগমেন্ট হচ্ছে বাপু, প্রথম সেগমেন্ট সেটা হচ্ছে এখানের মধ্যে কিছু কাগজ আছে, হ্যাঁ, তো এই কাগজের মধ্যে একটি নাতের দুটি লাইন উল্টো পাল্টা লেখা আছে, এটাকে সঠিকভাবে পড়তে হবে।
দেখি চেষ্টা করে দেখি আমি তো আসলে এই ব্যাপারে জানা।
শাহাদাত ভাই, শাহাদাত ভাই কি পড়েছে আজকে?
কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করবো ইয়া রাসূলুল্লাহ, হরি সারা জগতে থাকবে।
এটা সহজ আপনার জন্য। জি,
কিয়ামত অবধি নবীর আমরা পালন করব, কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব, ইয়া রাসূলুল্লাহ হরি সারা জগতে থাকব, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে, দেখো কেমন নূর ছেয়েছে।
আপনার
আজ জামানার কি হলো যে রং পাল্টাচ্ছে, আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাচ্ছে।
আগমন বল মরহাবা, মাকি মরহাবা, মদনী মরহাবা, হাশমি মরহাবা।
মাশাআল্লাহ, প্রথমবার আপনার নাচ শোনার সৌভাগ্য হলো। মাশাআল্লাহ, মানে ছিল দর্শক বৃন্দ দেখছেন অনুষ্ঠান বসন্তের প্রভাত। কিছু কল নিব। জি,
অনুষ্ঠানের বিষয় হলো জামালে মুস্তফা। আমার প্রশ্ন হলো জামালে মুস্তফা এই নামের অর্থ কি, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামে কে ডাকতেন?
আল্লাহু আকবার। এটা ইনশাল্লাহ বাপু থেকে শুনবো। ফেসবুকে অনেকে কমেন্ট করেছেন, সাইফুল ইসলাম ভাই, সাইফুল আলম ভাই বলছেন যে সত্যিকারের মুসলমানের চরিত্র যেমন হওয়া দরকার তা আপনাদের থেকে শিখছি, আল্লাহ তাআলা আপনাদেরকে বদ নজর থেকে বাঁচিয়ে রাখুক। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুক, আপনার হককে ওই দোয়া কবুল করুক। খোরশেদ আলম ভাই আছেন কুমিল্লা থেকে, রিমন ভাই আছেন, আচ্ছা এরপর তানভীর ভাই আছেন, মন্নান ভাই আছেন, মাশাআল্লাহ লিখেছেন, এরপর আচ্ছা নাচ শুনতে চেয়েছেন অনেকেই। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন নাচ, ইনশাআল্লাহ শাহাদাত ভাই এখন শ্রবণ করাবেন। হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ দিয়েছেন, ওনারাও নাচ শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ সরাজাল আমাদের সাথেই থাকুন, এখন নাচ সামিল করা হবে। জি,
লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনার মোরে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনার মোরে, ব্যথা লাগছে এমন হয়তো নবী ডাকে মোদি নাই মোরে, তিনি যদি চান দিবে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর ওমর ওসমান আলী, আবু বকর ওমর ওসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবী হাসান হোসেন ফাতিমা আলী, প্রিয় নবী হাসান হোসেন ফাতিমা আলী, পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি, পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি, ঔলাদ রসূলকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, যারা চাও আখেরাতের কামিয়াবি, যারা চাও আখেরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে।
মাশাআল্লাহ সাবেদুল মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের বিষয় নেওয়া হয়েছে জামাল মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা। ইনশাআল্লাহ সাবেদুল আরো শ্রবণ করবো, আমাদের সাথেই থাকুন। আলী বাবু
দেখা যায় একজন প্রশ্ন করেছিলেন যে জামাল মুস্তাফা মানে কি, জামালের অর্থ হচ্ছে সৌন্দর্য, অর্থাৎ এটার বাংলা অর্থ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। মুস্তাফা মানে হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক নাম। তো লেখক ভাই, আমরা যেটা আগে বলছিলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন জাতে মোবারক, এমন একজন জাতে পাক যাকে দেখে সবাই মুগ্ধ হতেন, যে দূর দূরান্ত থেকে মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসতেন এবং অনেকেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহানা মোবারক দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতেন এবং অনেকে এটা বলতেন যে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কিছু মুসলিম একবার হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জিজ্ঞাসা করলেন যে আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে কিছু বলুন, তিনি কেমন ছিলেন। যার সারমর্ম আমি আরজ করছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত জামাল বর্ণনা করতে গিয়ে হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারা মোবারক সেটা তার বর্ণনা করতে গিয়ে বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কপাল মোবারক সেটা প্রশস্ত ছিল, চুল মোবারক বাতিল ছিল অর্থাৎ কানের লতি পর্যন্ত ছিল, দাড়ি ছিল ঘন এবং চুল মোবারক ছিল সামান্য বক্র, যেটা আমরা কোকরানো বলি। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চোখ মোবারক সেটা ছিল বড় এবং পাবড়িগুলো ছিল প্রশস্ত এবং কুদরতিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটার মধ্যে সুরমা লাগানো ছিল এবং ভ্রু মোবারক এমন ছিল যে চিকন, দূর থেকে তাকালে মনে হতো যে দুটি ভ্রু একসাথে মিলিত অবস্থায় আছে। এবং বর্ণনার মধ্যে এমন আসছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু রাগের মধ্যে আসতেন তখন দুই ভ্রুর মাঝখানে একটা রগ ছিল যেটা দেখা যেত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক উঁচু ছিল এবং প্রশস্ত ছিল এবং মনে হতো যে নাকের মধ্যে যে একটি নূর চমকাচ্ছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে হাঁটতেন তখন খাটো মনে হতো না, আবার বেশি লম্বা মনে হতো না, কিন্তু সবার চাইতে উঁচু মনে হতো দেখতে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন তিনি এমনভাবে হাঁটতেন, মজবুতভাবে তিনি কদম মোবারক রাখতেন এবং এমনভাবে হাঁটতেন মনে হচ্ছে যেন উপর থেকে নিচের দিকে নামছে বা যাচ্ছে এরকম। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে আরও বর্ণনা করেছেন, বলেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন সবাই মনোযোগ সহকারে শুনতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন মানুষ কান্না করতেন, এভাবে তিনি বর্ণনা করেছেন। এবং শেষে তিনি বলছেন যে হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার চোখ বা আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে দেখিনি। আসলে এখন ভাই দেখবে বা কীভাবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেননি। তো এবং এরকম আরেকটি বর্ণনার মধ্যে আসছে যে উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন গ্রাম্য মহিলা মতো ছিলেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নিয়ে সেদিকে সফর করছেন। তো তিনি কি করতেন, সেখানে ওনার একটা তাঁবু ছিল মরুভূমির মাঝখানে, সেখানে পথচারী যারা যেত তাদের কাছে তিনি খাবার পানি ইত্যাদি বিক্রি করে সেভাবে তিনি দিনে আতিপাত করতেন। তো একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদেরকে নিয়ে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক আল্লাহু তাআলা আনহু ছিলেন সাথে, ওনারা যাচ্ছিলেন, প্রতিমধ্যে ওনাদের খাবারের প্রয়োজন হলো, ওনারা একটি তাঁবু দেখলেন। তো সে তাঁবুর মধ্যে গেলেন, দেখলেন যে একজন খুব একজন মহিলা এবং তিনি খুবই তিনিও নিজে অনেক কমজোর দুর্বল ছিলেন। তো তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন যে আপনার কাছে কোনো কিছু খাবারের কিছু আছে? হাদিসে পাকে শর্মা আমি আওয়াজ করছি, তিনি বললেন যে আমার কাছে এই মুহূর্তে কোনো কিছু নেই। এবং ওই সময় দুর্ভিক্ষ চলছিল, এক প্রকার রোগ একটি চলছিল, রোগ দুর্ভিক্ষের মতো চলছিল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল দেখলেন এক কোনার মধ্যে, যে ছাগলটি খুবই দুর্বল ছিল, ক্ষীণকায় ছিল। তো ওই মহিলাকে জিজ্ঞেস করলেন যে আমি কি এই ছাগল থেকে কিছু দুধ নিতে পারি? তো সেই মহিলা বললেন যে তিনিও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন না, তিনিও ইসলাম ধর্ম কবুল করার আগে এই ঘটনাটি। তো উম্মে মাবার রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো চিনেন না, তিনি বললেন যে হুজুর এমনি তো তাদের ছাগলটি তো এখন দুধ কিভাবে দেবে, এই যে দুর্বল এটা তো নিজে দুর্বল এবং সাথে সাথে হচ্ছে এটা বাচ্চাই দেয়নি এখন।
আচ্ছা,
তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এই ছাগলটিকে কোমরের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাত তিনি ঘোরালেন। এরপরে যে ছাগলের দুধের বাট রয়েছে তার মধ্যে হাতটা বোলালেন, দেখা গেল যে ওই ছাগলটির দুধ দেওয়া শুরু করেছে, এত বেশি দুধ দিয়েছে যে বর্তম ভরে গেছে এবং সাহাবায়ে কেরামের মধ্যে সবাই পান করেছে। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তশরিফ নিয়ে চলে গেছেন। এখন উম্মে মাবার রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সৌন্দর্য এমন বিভোর হয়ে গেছেন তিনি আর ভুলতে পারছেন না। তো তিনি খুবই তহরা হয়ে গেছেন যে আমি কাকে দেখলাম, কে আসলো আমার কাছে। মাঝে মধ্যে অনেক সময় হয় না, অনাকাঙ্ক্ষিত এমন কিছু ঘটনা ঘটে যে আপনি
হঠাৎ
চেহারার মধ্যে ভাসে এবং ভাসে এবং মনে হয় যে আমি কি স্বপ্নে দেখেছি নাকি সত্যি এই ঘটনাটা ঘটেছে। তো এরকম ওনার একটা ব্যাপার। এখন ওনার স্বামী যখন আবু মাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন তখন জিজ্ঞাসা করলেন যে ঘরের মধ্যে দুধ কোত্থেকে, এত দুধ কোত্থেকে? তো তিনি বললেন যে এরকম এরকম একজন মানুষ এসেছে না, এরকম ব্যাপার। তো তিনি জিজ্ঞাসা করলেন তিনি কীরকম? তো তিনি বললেন ওনার মতো উনি ইয়া করলেন, বর্ণনা করলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কথা। এখন ওনারা যখনই অবসর হতেন, যেহেতু ওনারা মদিনা শরীফ থেকে অনেক দূরবর্তী স্থান ছিলেন, তো যখনই অবসর হতেন স্বামী স্ত্রী দুজন বসে যেতেন, স্বামী জিজ্ঞাসা করতেন তিনি কীরকম ছিলেন আমাকে আরেকটু
শোনান,
ওনার কথা কীরকম ছিল, ওনার কান মোবারক কেমন, ওনার চোখ কেমন, ওনার মোবারক সিরত কেমন, ওনাকে দেখতে কেমন, তিনি জিজ্ঞাসা করতেন। ওই সময় তিনি বলতেন, শেষ পর্যন্ত তারা দুজনেই মদিনা শরীফ একসময় গেলেন এবং শেষ পর্যন্ত তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তো লিয়াকত ভাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আল্লাহ তাআলা জান্নাত আমাদেরকে নসিব করুক এবং আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দ্বারা ধন্য করুক। সাহাবায়ে কেরামকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে হাদিসে পাকের সারমর্ম, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখতাম তখন আমার হৃদয়টা ধুলত, আন্দোলিত হতো। তারপরে আরেকজন সাহাবি তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখেছি বা দেখতাম তখন আমার অনুভূতি মানে আমার এমন লাগতো যে আমি যেন আরও দেখি, আমার তৃষ্ণা মিটত না। তো একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আপনি কি এভাবে কি দেখছেন? তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিদার করছি বা আপনাকে দেখছি এবং সেটা থেকে আমি আনন্দ অনুভব করছি। হাদিসে পাকের সারমর্ম, এক সাহাবি একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে পাকের সারমর্ম যে আজকে আমি আপনাকে দেখছি, আপনার দিদার দ্বারা ধন্য হচ্ছি, কিন্তু যখন কিয়ামত আসবে তখন আপনি তো অনেক উঁচু স্থানে থাকবেন, তা আমরা আপনাকে হয়তো আপনার স্থানে পৌঁছাতে পারবো না। যদি জান্নাতের অধিকারী হয়, জান্নাতের মধ্যে আপনি অনেক উচ্চ স্থানে থাকবেন, তা আমরা তো আপনার দিদার থেকে আমি তো মেহরুম থাকবো। এই বলে তিনি আবেগ আপ্লুত হলেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি যাকে ভালোবাসবে তুমি তার সাথে থাকবে, বা যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকে। তো আমাদের উচিত আসলে একত ভাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাল সৌন্দর্য সেটা অধ্যয়ন করা, পড়া এবং সেটাকে ধারণার মধ্যে আনা। সেটা ধারণার মধ্যে আনার একটি পন্থা হচ্ছে আব্দুল হক মহাদিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে যে ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করবে,
জি,
তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আকৃতি তার মানস পটে তার ধ্যান ধারণার মধ্যে বসে যাবে, সে যখন কল্পনা করবে তখন সেটা দেখতে পাবে আস্তে আস্তে আস্তে। তো আমাদের হচ্ছে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করতে থাকা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সেটা অনুভব করা, সেটাকে ধ্যান করা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। দেখুন রেখত ভাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এমন ছিল যে ঘরে বাইরে সকলেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের মধ্যে মুগ্ধ ছিলেন। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি অঙ্গ নিয়ে যদি কেউ কথা বলতে চায় কথা বলতে পারবে। পৃথিবীর মধ্যে হয়তো এমন কোনো ব্যক্তি নেই যার প্রত্যেকটি অঙ্গ নিয়ে কিতাব লেখা হয়েছে, রচনা হয়েছে বা আলোচনা হয়েছে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন যাতে পাক আপনি মাথার চুল থেকে শুরু করে আঙ্গুল মোবারক নিয়ে পর্যন্ত কি কথা বলা যাবে। কোনো একজন সাহাবি তিনি বলছেন যে কোনো এক সময় তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জড়িয়ে ধরেছিলেন। তো তিনি বলছেন যে আমার কোনো কিছু মনে নাই থাকবে না, কিন্তু একটা জিনিস অবশ্যই মনে থাকবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুলি মোবারক এর পাশে যে আঙ্গুলিটা সেটা একটু বড় ছিল এবং অন্যান্য আঙ্গুলের চাইতে সুন্দর ছিল। এই জিনিসটা আপনি কোত্থেকে পাবেন বলেন একদাই, যে এই জিনিসগুলো মানুষ দেখে না সাধারণত, মানুষ চেহারা দেখে, চোখ দেখে, হাত দেখে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের মোবারকা যে এটার মানুষ আল্লাহ তাআলা দয়ায় এটা মানুষ বর্ণনা করেছে আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান হয়েছে। তো একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি বাগানে গিয়েছেন, দেখলেন যে সেখানে কিছু লোক মদিনা শরীফের বাগানে এসেছে। জিজ্ঞাসা করলেন আপনারা কিসের জন্য এসেছেন, বললেন যে আমরা খেজুর কেনার জন্য এখান থেকে এখানে এসেছি। তাদের কাছে একটা লাল ওট, লাল চোখওয়ালা ওট ছিল, আরবের মধ্যে যেই ওটগুলোর চোখ লাল বা আমি সাধারণত যেই ওটগুলোর চোখ লাল সেগুলো খুব দামি হয়ে থাকে। তো সেই ওটকে দেখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এটাকে বিক্রি করবেন, বললেন হ্যাঁ বিক্রি করবো। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো এখানে বাগানে এসেছি, আমার কাছে টাকা নেই, তো ওটা আমাকে দিয়ে দিন, আমি টাকা আপনাদেরকে পরিশোধ করে দিচ্ছি। তো এই বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটের রশি ধরে চলতে লাগলেন। সাধারণত যখন ক্রয় বিক্রয় হয় আমাকে আপনাকে না অন্তত যদি আমি আপনাকে চিনি তাহলে আমি আপনাকে বাকিতে মাল দেবো, কিন্তু আমি আপনাকে চিনি না বাকিতে মাল দেবো কখনো, আপনি আমি বা কেউ বাকিতে মাল দেবে না। বাকিতে মাল দেওয়ার একটা হচ্ছে আপনাকে চেনা, আপনার ঘর চেনা, আপনি কোথায় থাকেন, আপনার সাথে জানা পরিচয় থাকা। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওটটা নিয়ে চলে গেলেন, তারা দেখতে রইলেন তাকিয়ে আছেন। এখন হঠাৎ করে একজন বললেন যে এই লোকটাকে আমরা চিনি না যিনি ওট নিয়ে গেছেন, এখন আমরা ঘর ওনাকে চিনি না, ওনার ঘর চিনি না, উনি আমাদের ওটটা নিয়ে গেছেন, এখন আমরা কীভাবে টাকা নেব। এখন ওখান থেকে একজন মহিলা বলে উঠলেন যে ইনি ওনার চেহারা দেখে আমি বুঝতে পারছি যে উনি কী করবেন না, হাদিস সাল্লাল্লাহু আলাইহি তিনি এরকম লোক নন যে টাকা দেবেন না, এরকম যদি তিনি পরিশোধ নাও করেন আমি আমার পক্ষ থেকে পরিশোধ করে দেবো। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার উদ্দেশ্য হচ্ছে এরকম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সেটা পরিশোধ করে দিয়েছেন, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে যে অর্থাৎ আত্মহারা হয়ে যাওয়া, বিভোর হয়ে যাওয়া। কেউ জিজ্ঞাসা করলেন যে উনি এক কোনো একজন আলিম সাহেব আমার চট্টক মনে পড়ছেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়েছে তার। তো তিনি জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা হচ্ছে যে প্রত্যেকটি ব্যক্তি মৃত্যু স্বাদ গ্রহণ করবে, মৃত্যু যন্ত্রণা সবারই হবে, কিন্তু অন্যরকম বলা হয়েছে যে যারা আপনার দিদার পাবে তাদের মৃত্যুর কষ্টটা হবে না, এরকম কিছু বলা হয়েছে যে হুজুর প্রত্যেক মুমিন ব্যক্তির মৃত্যুর সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হয়, দিদার হয়। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আপনি সূরা ইউসুফ পাঠ করুন। তিনি পাঠ করলেন, তফসির করতে বলা হয়েছে, তিনি পড়েছেন কিন্তু বুঝলেন না। তো তিনি কোনো একজন তফসির কারকের কাছে গিয়ে বললেন, জিজ্ঞাসা করলেন স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে, বললেন সব কিছু। তো তিনি বলছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দেখে মিশরের মহিলারা যখন ফল কাটছে, যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন তখন তারা ফলের বদলে নিজের আঙ্গুল কেটে ফেলেছেন, ব্যথা ঠিকই পেয়েছেন কিন্তু দিদারের কারণে, দেখার কারণে ইউসুফ আলাইহিস সালাতু সালামের সৌন্দর্যের মধ্যে মুগ্ধ হয়ে এইটার খবর কিন্তু তাদের ছিল না, আত্মহারা হয়ে গেছেন, তারা আঙ্গুল কেটে ফেলেছেন। তর্জুব কষ্ট তো পাবেই, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আনন্দে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের মধ্যে মুগ্ধ হয়ে তার যে মৃত্যু যন্ত্রণা সেটা অনুভব হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার, বিশেষ করে মৃত্যুর সময়। তো বিষয় হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যটা, এটা এমন একটা সৌন্দর্য যেটার মধ্যে মানুষ আত্মহারা হয়ে যাবে কিন্তু মানুষের হোশ থাকবে না এটার মধ্যে। এটা বাস, এটা আমার কাছে ভাষা নাই।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
বাগে খুশবু ফুলে সুবাস চারিদিকে বসন্ত, এলো যে বসন্তের প্রভাত, ঈদ